আলরিক বেক, রিস্ক সোসাইটি, একটি ঝুঁকিপূর্ণ সমাজ। গিডেন্স যে ঝুঁকি সম্বন্ধীয় সমাজ ব্যক্ত করে গেছেন তা কিন্তু মূলত জার্মান সমাজবিজ্ঞানিক আলরিক বেকের এর মূল মতবাদেরই প্রতিফলন। বেক নিজেও উত্তরাধুনিকতাবাদ অস্বীকার করেছেন। বর্তমান পরিস্থিতিতে আমরা যেভাবেই বসবাস করেছি এবং যেভাবেই আমরা আমাদের জীবনধারণের স্বরূপ নির্ধারণ করেছি তা তিনি স্বীকার করে নিলেও তিনি কিন্তু নতুন এক বিশ্বের আবির্ভাবের কথা বলেন। এটাকে তিনি ব্যাখ্যা দিয়েছেন নতুন আধুনিকতা বা নিউ মডার্নিটি হিসেবে। তবুও তিনি এ পর্যায়েও আধুনিকতাবাদকে মেনে নিতে রাজি হননি। গিডেন্সের মতো বেক সমকালীন জীবনকে গঠন এবং ক্রিয়া পর্যায়ে বিশ্লেষণ করেন। তিনি মনে করেন যে উৎপাদিত ঝুঁকির মূল কারণ হচ্ছে মডার্নিটি ও নিউ মডার্নিটি, এই দুই পর্যায়ের বিজ্ঞানের সঠিক ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা। এই প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব বিপর্যয়ের অধীনে মানবজাতি এবং প্রকৃতি ধ্বংস সাধনের মূল নিয়ামকে দাঁড়িয়ে আছে এই বিজ্ঞান। তাহলে এটা বললে অত্যুক্তি হবে না যে বিজ্ঞান বিভিন্ন বিপর্যয় ও ঝুঁকির মুখে যেভাবে কাজ করে যাচ্ছে সেভাবে কিন্তু নিজের অপচয় হচ্ছে মাত্র। বিজ্ঞানের এই অপচয় যৌক্তিকতা আবির্ভাব পর্যন্ত প্রতিরোধ করা যাবে না। এটি বেক তার বই টুয়ার্ডস আ নিউ মডার্নিটি, যা 1992 সালে প্রকাশিত হয়, সেখানে উনি উল্লেখ করেন। বেক আরেকটি যে বিষয়ের উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে বিজ্ঞান এবং বৈজ্ঞানিক ঐক্য বিগত কয়েক বছরে পরিবর্তনের শিকার হয়েছে। বিগত জীবনে আমাদের শুধু এই বিশ্বাসই ছিল না যে সত্য উদ্ঘাটনে আমরা বিজ্ঞানের উপর নির্ভর করতে পারি, তাছাড়া আমাদের এই বিশ্বাসই ছিল যে অনিশ্চয়তামুখী পরিস্থিতিতে বৈজ্ঞানিকরাই একমাত্র দক্ষ ব্যক্তি যা আমাদের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। তখন ব্যাপারটা এমন ছিল যে আমাদের বিশ্বাস হলো, কেননা আমরা বৈজ্ঞানিক, যেমনটা এই পূর্বে এমন ধারণা প্রচলন ছিল, আমাকে বিশ্বাস করো কেননা আমি ডাক্তার। এই প্রসঙ্গে এটাকে বলে রিয়ালিজম, বেসিক্যালি বাস্তববাদ। এ প্রসঙ্গে গিডেন্স বলেন, বিগত 2 শতাব্দীতে পশ্চিমা সমাজে বিজ্ঞান অনেকটা সংস্কৃতি ভূমিকা পালন করাতে সক্ষম হয়েছে। মনে হচ্ছিল যখন বৈজ্ঞানিক বিদ্যাচর্চায় আমাদের সংস্কৃতি ও প্রথাকে ছাড়িয়ে যাবে, বাস্তবে কিন্তু তা হয়নি। জনগণের সবচেয়ে শ্রদ্ধার বিষয় ছিল এই বিজ্ঞান, তবে তাদের এই শ্রদ্ধা শুধু বাহ্যিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ ছিল। এই যুগটাকে সাধারণ জনগণ তাদের ধ্যান ধারণা আহরণ করতে বিশেষ পর্যায়ের লোকজনের কাছ থেকে সাহায্য নিয়েছিল। তবে এটা অস্বীকার করা যায় না যে এই যুগগুলোতে বিজ্ঞান সংক্রান্ত কোনো ব্যর্থতার ব্যাখ্যা আমরা পাইনি। তবে আমরা এই ব্যাখ্যা দিয়ে বিজ্ঞানের ব্যর্থতাকে ধামাচাপা দিতে পারি যে এটি ব্যক্তিগত অবহেলা এবং অযোগ্যতার ফল। এভাবেই আমরা বিজ্ঞান এবং বৈজ্ঞানিকদের উপর আমাদের বিশ্বাস বজায় রেখেছিলাম। বাস্তবে কিন্তু কোনো পেশাদার ব্যক্তিকে ব্যক্তিগত পর্যায়ে দোষারোপ করলে এটা কিন্তু এক ধরনের খাদে দোষারোপ করা হয়ে যাচ্ছে। তাই দেখা যাচ্ছে বিজ্ঞানের জগতে অনেক অবৈধ চর্চা এবং অযোগ্য লোকজনের অভাব না থাকলেও আমরা কিন্তু জীবনযাত্রার উন্নতিতে বিজ্ঞানের উপর ভরসা করে বসেছিলাম। বিজ্ঞানের আশ্রয়ে আমরা নিজেদের জীবনে নিজেদেরকে নিরাপদ মনে করে আসছিলাম। বেক বলেন যে মানবজাতির এই ধরনের ধারণার আলোকে যে আমরা আর বিজ্ঞানের সাথে বৈজ্ঞানিকদের সম্পর্ক নির্ণয় করতে পারছি না। এতদিন আমাদের বিজ্ঞান সম্বন্ধে ধারণা ছিল সেটি হচ্ছে যে আমাদের বিশ্বাস ছিল যে বিজ্ঞান এবং বৈজ্ঞানিকদের সমন্বয়ের ফলে আমরা প্রাকৃতিক শক্তিগুলোকে নিজেদের সেবায় নিয়োজিত করতে পারব। তবে বিজ্ঞান সম্বন্ধে আমাদের এই স্বপ্নের ভাঙন ঘটে 1970 সালে। তবে কাকতালীয় হলেও এটা সত্য যে এই সময়টাতে সামাজিক কিছু আন্দোলন দেখা দেয়। গ্রিন পিচ এবং ফ্রেঞ্চ অফ দ্য আর্থ নামের অনেক পরিবেশবাদী দলসমূহ নিজেদের বৈজ্ঞানিকদের ব্যবহার করতে লাগলো ওই সমস্ত বৈজ্ঞানিকদের সমালোচনা করতে যারা সরকার এবং ব্যবসায়ী গোষ্ঠীদের সেবার দাস হিসেবে চিহ্নিত হয়ে এসেছিল। বেক এটিকে বলেন যে বিজ্ঞান এখন নিজেদের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে। এখন আর বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে না যে একজন বিশেষজ্ঞ ব্যক্তি ভালো জানেন বা ভালোর জন্য কাজ করেন, অথচ এই ধারণাই ছিল এযাবৎ বিজ্ঞানের মূল প্রেরণা। এখনকার বিশেষজ্ঞদের কাজ হচ্ছে শুধু নিজেদের মধ্যে মারামারি করা। আপাত দৃষ্টিতে এটা বর্তমান যুগের বিষয় মনে হলেও আমরা কিন্তু লক্ষ্য করিনি যে পূর্বেকার যুগেও পৌরাণিক বিজ্ঞানীরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত ছিলেন। বৈজ্ঞানিকরা নিজেদের বাস্তবতার ও সত্যের ক্ষেত্রে দ্বিধা বিভক্ত হয়ে পড়লে সামাজিক ও বৈশ্বিক ব্যবস্থাপনায় বিরাট বিপর্যয় দেখা দেয়। ফলে নিরাপত্তা সম্বন্ধীয় চেতনাবোধে এবং একটি ব্যক্তিগত দায়িত্বে পরিণত হয়। তাই দেখা যায় আমাদের দৈনন্দিন জীবনে অনিশ্চয়তা বোধে ধীরে ধীরে বেড়েই চলেছে এবং ঝুঁকি সম্বন্ধীয় আমাদের চেতনাবোধেরও প্রবণতা বেড়ে চলেছে। নতুন বিশ্ব সম্বন্ধে গিডেন্স যে চিত্র তুলে ধরেন তা হচ্ছে বৈজ্ঞানিকরা যা উৎপাদন করে তা আমরা কিন্তু এখন আর সহজে গ্রহণ করতে পারছি না। উৎপাদিত ঝুঁকির ক্ষেত্রে তাদের অহরহ মতানৈক্য আমাদের জন্য একটি নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সবাই কিন্তু এখনও বিজ্ঞানের গতিশীল বৈশিষ্ট্য হয়ে আসছে, কিন্তু বৈজ্ঞানিক মতানৈক্যের কারণে দেখা যায় যে একজন লোকে যখন সকালে নাস্তা করে বা টিফিন করে উঠে তখন সে বৈজ্ঞানিক মতপার্থক্যের বিবেচনায় নিয়ে আসে। সে বৈজ্ঞানিকের মতপার্থক্যের আলোকে চিন্তা করে কফি খাওয়া ঠিক হবে কি হবে না, কারণ এই সামান্য বিষয়েও বৈজ্ঞানিকদের মতপার্থক্য রয়েছে। বেক এই ধরনের প্রক্রিয়াকে বলেন প্রতিফলনশীলতা, প্রতিফলনশীল আধুনিকতা বা রিফ্লেক্সিভ মডার্নিটি, এবং তিনি জোর দেন যে এটা ব্যক্তিগত এবং কাঠামোগত পর্যায়ে প্রতিফলিত হয়। এই প্রসঙ্গে গিডেন্সের মতবাদ হলো বর্তমান জীবনযাপনকে ব্যাখ্যা করি না কেন, এটা আমাদের মেনে চলতে হবে যে আমরা এখনও মূলত ঝুঁকি ব্যবস্থাপনার জালে আটকে রয়েছি। উৎপাদিত ঝুঁকি বৃদ্ধির কারণে সরকার এই কথা বলতে পারবে না যে এতে তাদের কোনো ভূমিকা নেই। সরকার নিজেদেরকে দায়িত্ববোধ এড়ানোর জন্য এটা বলতে পারে না যে বর্তমান উৎপাদিত ঝুঁকিসমূহের মুখে তার কিছু করার নেই, কারণ দেখা যায় যে উৎপাদিত ঝুঁকিসমূহের অনেকটা তার পিছনে বিরাজ করছে না। এইদিকে ব্যক্তি পর্যায়ের একজন ব্যক্তি দায়ী দায়িত্ব অস্বীকার করতে পারে এই বলে যে হয়তো নতুন কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা দেখা দেওয়ার মাধ্যমে উৎপাদিত ঝুঁকি হ্রাস পেতে পারে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে জেনেটিক্যালি মডিফাইড খাদ্যদ্রব্য কিংবা অন্যান্য বিষয়গুলো আমরা ব্যবহার করব কি না। খাদ্যদ্রব্য হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ, তাই আমরা বলতে পারি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে যে সমস্ত খাদ্যদ্রব্যের উৎপাদন হয় তা কিন্তু মূলত মানবজাতিকে ঝুঁকি এবং দ্বন্দ্বের দিকে ঠেলে দিয়েছে অ্যাজ পার আলব্রেখট বেক। তাই আমরা বলতে পারি যে ঝুঁকি ব্যবস্থাপনার এখনও কিন্তু প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি পর্যায়ে প্রতিফলন দেখতে পাওয়া যায়। তবে বেক এবং গিডেন্স মনে করেন পরিস্থিতির ঝুঁকির দিকে লক্ষ্য রাখলে এটা বলা যায় যে ঝুঁকির মাত্রা মূলত ব্যক্তি পর্যায়েই বেশি। এ নিয়ে মানুষ এখন আর শুধু বিজ্ঞানের উপর ভরসা করতে পারে না, সর্বক্ষেত্রে মানুষকে এখন অনিশ্চয়তার ব্যবস্থাপনার নিজ নিজ দক্ষতা দেখাতে হবে। এই প্রসঙ্গে বেক বলেন এখন আমাদেরকে ব্যক্তিগতভাবেই সামাজিক সম্পর্ক এবং বুননসমূহের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয় বেছে নিতে হবে, কেননা এখন সামাজিক বন্ধনও হয়ে উঠেছে প্রতিফলনশীল অর্থাৎ রিফ্লেক্সিভ। তাই এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, পরিচালিত এবং প্রমাণ করতে হবে ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। বেক এবং গিডেন্স মনে করেন যে সমষ্টিগত পর্যায়ে একবিংশ শতাব্দীর জীবন আর এখন শুধু বনবন পরিবর্তন এবং ভবিষ্যতের সম্বন্ধে অগত্যার মোকাবেলা করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরঞ্চ ব্যক্তিগত পর্যায়েও মানুষের ঝুঁকি এখন অনেক বেশি। তাই যেমনটা সমষ্টিগত জীবনে আমাদেরকে আধুনিক জীবনে বুঝতে চেষ্টা করতে হবে, তেমনি ক্ষুদ্র এবং ব্যক্তিগত পর্যায়ে আধুনিক জীবনকে আমাদের বিশ্লেষণ করতে হবে। তাই ব্যাপারটা এখন শুধু আর মতবাদ এবং লক্ষ্যের আলোকে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে জানা নয়, বরঞ্চ এখন আমাদেরকে নৈর্ব্যক্তিক এবং বস্তুনিষ্ঠ ঝুঁকিসমূহের মধ্যে পার্থক্যগুলোকে আমাদের বুঝে উঠতে হবে। এর অর্থ হলো আমাদের বুঝতে হবে আমাদের পরিচিত এবং প্রাতিষ্ঠানিক নিশ্চয়তার ছাতার তলে নয় এখন থেকে এবং অনিশ্চয়তার সংস্কৃতির অভ্যুদয়। আর ব্যক্তিগত জীবনে ঘন ঘন পরিবর্তনের কারণে এই অনিশ্চয়তার মধ্যে আর নিত্য নতুন পরিবর্তনও দেখা যায় আবার নিত্য নতুন পরিবর্তনও দেখা যায়। আমরা এর আগেই লক্ষ্য করেছি যে গিডেন্স তার কাঠামোতে সম্বন্ধীয় মতবাদের কাঠামো এবং মানে রিলেটিভ আইডিওলজি কাঠামো এবং ব্যক্তিগত পর্যায়ে সামাজিক জীবনের যে সম্পর্ক রয়েছে তা তুচ্ছ মূলত তা হচ্ছে মূলত দ্বান্দ্বিক সম্পর্ক অর্থাৎ ডায়ালেকটিক রিলেশনশিপ। এই কাঠামো এবং ব্যক্তি দ্বান্দ্বিক সম্পর্কসমূহের ওপরেই বিশেষ আলোকপাত তিনি করেন। ব্যক্তিগত পর্যায়ে এই ধরনের ঝুঁকি এবং অনিশ্চয়তার মোকাবিলা করার যে রূপরেখা তিনি আমাদের সামনে তুলে ধরেছেন সেটাই হচ্ছে তার পরিভাষা বিলম্বিত আধুনিকতা বা তার পরিভাষায় বিলম্বিত আধুনিকতা।